নমস্কার। জীবনবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। তাহলে দেরি নয় বন্ধু, শুরু করছি আজকের জীবনবাণীর অনুষ্ঠান। পবিত্র বাইবেল বলে, একজন পাপী মন ফিরালে স্বর্গে আনন্দ হবে। প্রভু যীশু এ পৃথিবীতে এসেছিলেন পাপীদের পরিত্রাণার্থে। যে কেউ তাকে বিশ্বাসে গ্রহণ করে সে পরিত্রাণ পায়। ঈশ্বর আমাদের বিশ্বস্ত থাকতে বলেছেন। আমাদের অবিশ্বস্ততা অনন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়, কিন্তু বিশ্বস্ততা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আলোচনার মাধ্যমে আপনি আপনার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, আজকের জীবনবাণীর অনুষ্ঠানে আপনাদের কাছে গীত সংগীতার 132 গীত থেকে 136 গীত নিয়ে আলোচনা করব। 132 গীতে যখন আমরা আসি তখন দেখতে পাই এটি একটি মসীয় গীত যা ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। খ্রিস্ট যীশু যে রাজা হবেন জেরুসালেমের সে বিষয় আমাদের কাছে প্রকাশ করে। আমরা প্রথম পদে দেখি, সদাপ্রভু তুমি দাউদের পক্ষে তাহার সমস্ত কষ্ট স্মরণ করো। দুই পদে আছে, তিনি তো সদাপ্রভুর কাছে শপথ করিয়াছিলেন, জাকবের এক বীরের কাছে মানত করিয়াছিলেন। তিন পদে আছে, আমি নিজ গৃহ তাম্বুতে প্রবেশ করিব না, নিজ শয়ন খট্টায় উঠিব না। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব ও প্রশংসা করি যে তুমি এ পর্যন্ত আমাদেরকে তোমার বাক্যের সত্য দ্বারা স্বাধীন করে চলেছ, এবং সেই স্বাধীনতার যে আনন্দ তুমি আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করেছ। ধন্যবাদ দিই আমাদের অনেক শ্রোতাবন্ধুর জন্য যারা প্রভু তোমার বাক্য শ্রবণ করে আনন্দ, শান্তি, মুক্তি, পরিতৃপ্তি লাভ করেছেন। তাদের প্রত্যেককে আশীর্বাদ করো যারা এখনও জীবনে দুঃখ, কষ্ট এবং যাতনা এবং বিভিন্ন শৃঙ্খলের মধ্যে আবদ্ধ, তুমি তাদের প্রতি দয়া করো। প্রার্থনা করি যেন তোমার বাক্যের মধ্যে দিয়ে তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারেন, তোমাকে হৃদয় স্থান দিতে পারেন। তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। যার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, সংকট, রোগ, যাতনা আছে তুমি জানো। প্রভু, এই অবস্থায় আমরা তোমার শরণাপন্ন হই এবং তাদেরকে তোমার চরণতলে রাখি। তোমার দয়া অনুগ্রহ তাদেরকে দেখতে সাহায্য করো। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, আমাদের দেশকে এবং আমাদের দেশনেতাদেরকে এবং আমাদের দেশের সকল মানুষকে আশীর্বাদ করো, একতায় প্রেমে বাস করতে অনুগ্রহ দান করো। প্রার্থনা করি আমাদের দেশে যে সমস্ত কুষ্ঠরোগীরা আছেন তাদের প্রতি দয়া করো। মানুষ যাদের ঘৃণা করে তুমি তাদের ভালোবাসো, তুমি তাদের প্রতি হস্ত বিস্তার করো এবং তোমার অনুগ্রহের সুস্থতা তুমি দান করো। সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমরা গীত সংগীতার 132 গীত নিয়ে আলোচনা করেছি। আমরা 132 গীতের আমরা দেখি 18 পদ রয়েছে। এর মধ্যে প্রথম 6 পদে আমরা দেখতে পাই ঈশ্বরের গৃহ সম্পর্কে আমাদেরকে এক ধারণা দেওয়া হয়েছে। 7-9 পদে ঈশ্বরের গৃহের ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, আর 10-18 পদে আমরা দেখতে পাই ঈশ্বরের গৃহের সাহায্যসমূহ বিষয় বলা হয়েছে। আমরা দেখি যে 1-5 পদে ঈশ্বরের গৃহের নির্মাণ বিষয়ে দাউদের আকাঙ্ক্ষা, আর ঈশ্বরের গৃহের স্থান পরিবর্তন এবং তা সিয়নে স্থাপন বিষয় আমরা 6-10 পদে পাই, এবং 11-13 পদে দাউদের সঙ্গে সদাপ্রভু ঈশ্বরের নিয়ম স্থাপন বিষয় আমরা দেখতে পাই। ঈশ্বরের সেই নিয়ম বা সন্ধির প্রতিশ্রুতিসমূহ আমরা 14-18 পদে পাই। এখন এই যে ঈশ্বরের গৃহ নির্মাণ কাজ, এই কাজের জন্য নিশ্চয়ই প্রস্তুতির প্রয়োজন। যে কোনো কার্যের প্রারম্ভে প্রস্তুতির প্রয়োজন, এবং বিশেষ করে ঈশ্বরের গৃহ নির্মাণ কার্যে ঈশ্বরের আশীর্বাদ যেন থাকে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা প্রয়োজন। 5 পদে তাই তিনি বলছেন, যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, জাকবের এক বীরের নিমিত্ত এক আবাস, এবং স্বর্গীয় সেই উত্তরের প্রত্যাশা যা নির্মাতার প্রাণের আকাঙ্ক্ষাকে দিতে পারে পূর্ণতা ও সাফল্য। ঈশ্বরের এই যে গৃহ নির্মিত হবে, সেখানে গীতিকার চাইছেন সেই গৃহে অবশ্যই করে যেন ঈশ্বর অবস্থিতি করেন, এবং সেই গৃহ হবে ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ, আর সেখানে থাকবে ঈশ্বরের উপস্থিতি, এবং সেই গৃহই ঘোষণা করবে ঈশ্বরের গৌরব। আর ঈশ্বরের গৃহে 3 লক্ষণীয় বিষয় রয়েছে। 1, পূর্ণ সংরক্ষণশীলতা, এবং তা হল সত্যের। 2 হল আত্মিক খাদ্য, যেন প্রতি নিয়ত সেখান থেকে ঈশ্বরের বাক্য পরিবেশিত হয়, এবং 3 ঈশ্বরের সেই নিয়ম যা আমাদেরকে পরিচালিত করে। কিন্তু কেমন করে ঈশ্বরের জন্য মানুষ হৃদয় আকাঙ্ক্ষী হবে ও তাঁর অন্বেষণ করবে, এবং সেই বিষয়ে কৃতকার্য হবে। আমরা তাই বিশেষ করে দেখি যে প্রকৃতপক্ষে যিনি ঈশ্বরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন ও প্রার্থনাশীল জীবন বেছে নিয়েছেন,
7-9 পদে লেখা আছে, আইস আমরা তাঁহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি, এ সদাপ্রভু উঠো তোমার বিশ্রাম স্থানে আইসো, তুমিও তোমার শক্তির সিন্ধুক আইসো, তোমার যাজকগণ ধার্মিকতা পরিহিত হোক, তোমার সাধুগণ আনন্দ গান করুক। প্রতিনিয়ত ঈশ্বরে মন্দিরে যাওয়া এবং সেই যাওয়া যেন কর্তব্য বলে না হয়, যেন তা আনন্দের সঙ্গেই হয়। এবং ঈশ্বরের গৃহে ও ঈশ্বরের সাক্ষাতে যখন তিনি রয়েছেন, তখন যেন তিনি সত্য এবং আত্মায় ঈশ্বরের ভজনা করেন, যেন তিনি নিজেকে প্রস্তুত করতে পারেন পবিত্র ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। মানুষের প্রার্থনা হবে মুক্তিদাতার উপস্থিতি ঘোষণার জন্য, ঈশ্বরের কার্যে যারা পৃথকীকৃত তাদের জন্য, এবং সেই সকল আত্মার জন্য যাদের আত্মায় অপরিসীম আনন্দ রয়েছে, আর যারা হতাশ নিরাশ তাদের জন্য প্রার্থনা করতে হবে। অতএব ঈশ্বরের সঙ্গে আরাধনাকারী বা ভজনাকারী সম্পর্কে কেমন হবে? মানুষ যেন ঈশ্বরের কাছে যখন যায়, তখন যেন তার চিত্তকে পবিত্র করে, কেননা সেই পবিত্রতাই তাঁর সঙ্গে মানুষকে সম্পর্ক করতে সাহায্য করে, এবং সেই মানুষ যেন ঈশ্বরকে যা পবিত্র ও শুচি তাই উৎসর্গ করে। মানুষ যখন ঈশ্বরের কাছে যায়, তখন সেই মানুষ নিশ্চয়ই করে তার বিষয়গুলো নিয়ে যাবে, যেন তার আত্মাকে জীবনে উৎসারিত করতে পারে। ঈশ্বর যখন সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি যখন তাঁর সেই সৃষ্টির জন্য চিন্তা করেন, তখন তিনি নিশ্চয়ই পৃথিবীর মঙ্গল চান, তাই সে ঈশ্বর নিঃসন্দেহে উত্তম ও ভালো। সেহেতু যখন আপনি ঈশ্বরের কাছে আসছেন, তখন নিশ্চয়ই আপনি সেই ভালো বা উত্তম ব্যক্তির কাছে আসার জন্য উত্তম ও ভালো বিষয়ে চিন্তা করুন। তাই কি চিন্তা যা ভালো আপনি করবেন বা আপনার জীবনে যা করা উচিত? প্রথমে আপনি চিন্তা করবেন যে সমাজে আপনি রয়েছেন, সেই সমাজের জন্য আপনি কি করতে পারেন। ঈশ্বরের সঙ্গে আপনার কেমন সম্পর্ক সে বিষয়ে চিন্তা করুন, এবং যে সত্য আপনি জেনেছেন সেই সত্যের কতখানি চাহিদা ও প্রয়োজনীয়তা সেই সম্পর্কে আপনি সচেতন হন ও চিন্তা করুন। 8-9 পদের মধ্যে আমরা দেখি ঈশ্বরের মন্দির কেমন শান্তি ও বিশ্রামযুক্ত এবং ঈশ্বরের আহ্বানযুক্ত ও আত্মার উন্নয়ন সাধক। দেখুন 18 পদে লেখা আছে, আমি তাহার শত্রুগণকে লজ্জা পরিহিত করিব, কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে। ত্রাণকর্তা খ্রিস্ট যীশুর গৌরব ও তাঁর শত্রুগণের লজ্জা। প্রথমে আমরা দেখি শত্রুগণের লজ্জা, এবং তারপরে দেখি খ্রিস্ট যীশুর রাজত্বের গুরুত্ব, উপকারিতা, এবং সেই রাজত্বের চিরস্থায়িতা, এবং ঈশ্বর সেই কথাই তাঁর ভক্তের মধ্যে দিয়ে প্রকাশ করলেন। 17 পদে আছে, আমি যেখানে দাউদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব, আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি। 133 গীতের পরে আসি, লেখা আছে এখানে, দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর, যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। আমরা এর আগে জেনেছি এবং শুনেছি যে এগুলি আরোহণ গীত, এবং তারা সেই মরুপ্রান্তর পার হয়ে যখন জেরুসালেমের দিকে এগিয়ে চলেছে, এবং তারা যখন একসঙ্গে কোথাও বাস করছে, তারা একসঙ্গে গান গাইছে, এবং তাদের মধ্যে সেই একতা সমাজের মধ্যে বা অন্য জাতির কাছে একটি সাক্ষ্যস্বরূপ। আর তাই দাউদ তার এই গীতে বলছেন, দেখো ইয়া কেমন উত্তম ও কেমন মনোহর, যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। আজকে পৃথিবীতে একতার বড় অভাব রয়েছে। আজকের পরিবারের মধ্যে ভগ্নদশা, সমাজের মধ্যে ভগ্নদশা আমরা দেখতে পাচ্ছি। এই ভগ্নদশার প্রথম এবং প্রধান কারণ আমাদের জীবনের স্বার্থপরতা। নিজেদের দিকে আমরা তাকাচ্ছি, যত বেশি তত বেশি আমরা ভগ্ন হচ্ছি। প্রিয় ভাই ও বোন, এটি বড় উত্তম ও মনোহর যে আমরা যখন একসঙ্গে ঐক্যে বাস করি। আর দ্বিতীয় পদে দাউদ বলছেন 133 গীতে, তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল সদৃশ, যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রে গলায় খড়িয়া পড়িল। যখন উৎসর্গ করা হতো বা অভিষেক করা হতো, তখন তৈল দিয়ে অভিষেক করা হতো, এবং সেই তেল মাথা থেকে গড়িয়ে হারনের দাড়িতে পর্যন্ত গড়িয়ে পড়ছে, এবং তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল। তা হরমোনের শিশিরের সদৃশ, যা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথা সদাপ্রভুর আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। সেই অভিষিক্তের যে তেল যেমনভাবে মাথা থেকে গায়ের কাপড় পর্যন্ত গড়িয়ে পড়ছে, ঠিক তেমনিভাবে ঈশ্বরের আশীর্বাদ আমাদের মাথার উপর থেকে আমাদের জীবনে ছড়িয়ে পড়ে যখন আমরা ঐক্য বজায় রেখে জীবনযাপন করি। প্রভু যীশু আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় এক মহান প্রার্থনা করেছিলেন, যেন তাঁর শিষ্যেরা এবং তাঁর সন্তান সন্ততিরা এক হয়। এই একতা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। আমরা যত বেশি এক হব, যত আমাদের মধ্যে ঐক্য বজায় রাখব, তত আমরা শক্তিশালী হব এবং ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। আমরা অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর পাই না, তার কারণ আমরা অনেক সময় এক জায়গায় বসে প্রার্থনা করি কিন্তু অন্তরে এবং আত্মায় আমরা এক নই। আমরা যদি পরস্পরকে ক্ষমা করতে পারি, ভালোবাসতে পারি, যদি আমাদের মধ্যে সত্যি সেই আত্মিক একতা থাকে, তবেই আমরা দেখব ছাদ ফুটো হয়ে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। এর মানে নয় আপনার বাড়ির ছাদ ফেটে যাবে, কিন্তু আমি এইটাই বলতে চাই যে অনেক সময় ঈশ্বরের আশীর্বাদ আমরাই রোধ করি, কারণ আমাদের মধ্যে একতার অভাব। বড় সুন্দর, এবং সেই আশীর্বাদ ঈশ্বর আমাদের জন্য আজ্ঞা করেন। এবারে আসবো 134 গীত, এটিও একটি আরোহণ গীত। আর লেখা আছে এইভাবে, এক পদে, দেখো হে সদাপ্রভু দাস সকল, তোমরা সদাপ্রভু ধন্যবাদ করো। তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভু গৃহে দাঁড়াইয়া থাকো, তোমরা পবিত্র স্থানের দিকে স্ব হস্ত উত্তোলন করো ও সদাপ্রভু ধন্যবাদ করো। সদাপ্রভু সিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করুন, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। এই গীতটি আমরা দেখতে পাই আরোহণ গীত হিসাবে এবং ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণতা। এবং যখন আমরা ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করি এবং তার ধন্যবাদ এবং প্রশংসায় একত্র হই, যখন আমাদের দৃষ্টি ঈশ্বরের দিকে থাকে এবং আমাদের হস্ত প্রভুর দিকে উত্তোলিত হয়, তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের মাথার উপরে নেমে আসে। সেই গীত আমাদের কাছে সে বিষয় প্রকাশ করে। আসুন এইবারে আমরা 135 গীত পাঠ এবং আলোচনা করতে যাব, তার আগে আমাদের নিজেদের হৃদয়কে প্রস্তুত করি। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে এখন আপনাদের কাছে 135 গীত নিয়ে আলোচনা করব। লেখা আছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো, হে সদাপ্রভুর দাসগণ তোমরা প্রশংসা করো। তোমরা যাহারা সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো, আমাদের ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে দাঁড়াইয়া থাকো, সদাপ্রভুর প্রশংসা করো। কেন সদাপ্রভু মঙ্গলময়, তাহার নামের উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তাহা মনোহর। কারণ সদাপ্রভু আপনার নিমিত্ত যাকবকে নিজস্ব অধিকার বলিয়া ইসরায়েলকে মনোনীত করিয়াছেন। আমরা দেখি এখানেও আবার বলা হয়েছে, ভক্ত বলছেন, সকলকে আজ্ঞা করছেন, আহ্বান জানাচ্ছেন যেন সদাপ্রভুর প্রশংসা করা হয়। প্রথমে তিনি বলছেন সদাপ্রভুর প্রশংসা করো, তারপরে তিনি বলছেন তার নামের প্রশংসা করো, তারপরে বলছেন সদাপ্রভুর দাসগণ তোমরা প্রশংসা করো, আর তারপরে বলা হচ্ছে দুই পদে, তোমরা যারা সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো, ঈশ্বরের গৃহপ্রাঙ্গণে দাঁড়াইয়া থাকো, সদাপ্রভুর প্রশংসা করো। কারণ কি? কারণ এই যে তিনি হলেন মঙ্গলময়। আমরা কেন ঈশ্বরের প্রশংসা গৌরব করি? কারণ তিনি আমাদের জীবনে মঙ্গল করেছেন। আপনি যখন ঈশ্বরের গৃহে যান, তখন আপনি যখন মুখ খুলে তার প্রশংসা, তার স্তুতি করতে পারেন না, তার একটিমাত্র কারণ হল যে আপনার জীবনে যে ঈশ্বরের দয়া, আশীর্বাদ এবং হস্ত বিস্তারিত, তা আপনি দেখেন না। যদি আপনি দেখতে পান, তাহলে আপনার মুখ কখনো আপনি চুপ করে রাখতে পারেন না। লেখা আছে, তাহার নামের উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তাহা মনোহর, তা সুন্দর। কারণ সদাপ্রভু আপনার নিমিত্ত যাকবকে নিজস্ব অধিকার বলিয়া ইসরায়েলকে মনোনীত করিয়াছেন। এবং আরেকটি কারণ বলছেন ভক্ত, যে ইসরায়েলকে মনোনীত করেছেন ঈশ্বর সমস্ত জাতির মধ্যে দিয়ে, তেমনি আজকের আমাকে আপনাকে খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে তাঁর রক্ত দ্বারা ধৌত পরিষ্কৃত করে তাঁর সন্তান সন্ততি করেছেন, তাঁর মণ্ডলীভুক্ত করেছেন, তাই আমরা তাঁর নিজস্ব অধিকার, তাই জন্য আমাদের প্রশংসা করা উচিত। পাঁচ পদে লেখা আছে, আমি তো জানি সদাপ্রভু মহান, আমাদের প্রভু সমস্ত দেবতা অপেক্ষা মহান। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, পাঁচ পদ থেকে বড় সুন্দর বিষয়। ভক্ত বলছেন আমি জানি, এই যে জানা ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের জীবনে প্রয়োজন, যে ঈশ্বর সকল কিছু, সকল বিষয় বস্তু, সকল দেবতা দেবী অপেক্ষা মহান। যদি আপনি জানেন এবং তিনি আপনার জীবনে প্রভু ও কর্তা, তবেই আপনি তার প্রশংসা করতে পারেন। ছয় পদে তাই ভক্ত বলছেন, সদাপ্রভু যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন, আকাশে পৃথিবীতে সমুদ্র সমূহে ও সমস্ত জলধি মধ্যে রইয়াছেন। তার উপস্থিতির সমস্ত জায়গায় আপনি যেখানেই যাবেন তাকে ডাকলে তিনি আপনার আমার প্রার্থনা সাড়া দেন। তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টি নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। তিনি মিশরের প্রথম জাতিগণকে আঘাত করিয়াছিলেন মনুষ্য ও পশু উভয়ের মধ্যে। আমরা দেখি সেই কনান দেশে প্রবেশের পূর্বে ঈশ্বর মিশর দেশ থেকে সেই ইসরায়েল জাতিকে ভয়ানকভাবে আশ্চর্য কার্যের মধ্যে দিয়ে বার করে এনেছিলেন, এবং সেই শেষ আঘাত ছিল মিশরের প্রথম জাতদের উপরে, যারাই ঈশ্বরে বিশ্বাস করেছিল এবং সেই মেষের রক্ত তাদের দরজার বাজুতে লাগিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল। আজও ঈশ্বর আমাদের রক্ষা করে চলেছেন, কারণ তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের জীবনে, এবং যখনই আমরা সেই যীশু নামে তাঁর রক্তের গুণে আমরা ক্ষমা রক্ষা উদ্ধার পাই। আমি এরপরে 15 থেকে পাঠ করব। জাতিগণের প্রতিমা সকল রৌপ্য সুবর্ণ, সেগুলি মনুষ্যের হস্তের কার্য, মুখ থাকিতেও তাহারা কথা কয় না, চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, তাহাদের মুখে শ্বাসমাত্র নাই, যেমন তাহারা তেমনি হইবে তাহাদের নির্মাতারা, আর যে কেউ সেগুলিতে নির্ভর করে। হে ইসরায়েল কুল, সদাপ্রভু ধন্যবাদ করো, হে আরনের কুল, সদাপ্রভু ধন্যবাদ করো। প্রিয় ভাই ও বোন, আমরা কখনো যিশুর মূর্তি তৈরি করে তার আরাধনা করতে পারি না, কারণ এটি ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণাহ, কারণ তিনি আমাদেরকে তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, আমরা তাকে কখনো সৃষ্টি করতে পারি না। 20 লেখা আছে, হে লেবীর কুল, সদাপ্রভু ধন্যবাদ করো, হে সদাপ্রভু ভয়কারীগণ, সদাপ্রভু ধন্যবাদ করো। ধন্য হোক সদাপ্রভু সিয়ন হইতে, তিনি জেরুসালেমে বাস করেন, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ করুন। আসুন আমাদের জীবন প্রশংসায় পরিপূর্ণ হোক, যেন সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে তাঁর ধন্যবাদ প্রশংসা করতে পারি, তাঁর গৌরব করতে পারি। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হই। এর পরের গীত 136 গীত পাঠ এবং আলোচনা করার জন্য নিজেদের হৃদয়কে প্রস্তুত করি। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে বর্তমানে এখন আমি আপনাদের কাছে গীতসংগীতার 136 গীত নিয়ে আলোচনা করব। যদি আপনার সামনে বাইবেল আছে তবে নিশ্চয়ই করে খুলবেন 938 পৃষ্ঠায় 136 গীত, তোমরা সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বর গণের ঈশ্বরে স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদিগের প্রভুর স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহা স্তব করো যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, সদাপ্রভু স্তব করা আমাদের জীবনে কত বেশি প্রয়োজন, কারণ তাঁর দয়া করুণা আমাদের জন্য রয়েছে এবং চিরকাল অনন্তকালের জন্য রয়েছে। অনেক সময় মানুষ তাঁর দয়াকে সরিয়ে নেয় তাদের জীবন থেকে, কিন্তু ঈশ্বর এমনই প্রেমিক যে তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। আর এখানে ভক্ত বলছেন যে সেই ঈশ্বরের উপাসনা এবং আরাধনা এবং স্তব করো যিনি সকল ঈশ্বরের ঊর্ধ্বে, ঈশ্বর গণের ঈশ্বরের, প্রভুদিগের প্রভুর, একমাত্র আমাদের প্রভু যীশুখ্রিস্ট, যিনি মহান, যিনি মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ী রূপে পিতার দক্ষিণ পার্শ্বে আমাদের জন্য নিয়ত প্রার্থনা করেন, সেই পুনরুত্থিত খ্রিস্ট যীশুর স্তব করি। তাহা স্তব করো যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কেন আমরা তাঁর স্তব করব? 5 আরো বলছে, যিনি বুদ্ধি তার আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন। 6 বলছেন, যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন। 7 বলছেন, যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন। 8 তিনি বলছেন, যিনি দিনমানে কর্তৃত্ব কর্ণদের সূর্য গড়িয়াছেন। 9 বলে যে, রাত্রিতে কর্তৃত্ব কর্ণদের চন্দ্র তারকামালা গড়িয়াছেন। 10 বলছেন, যিনি প্রথম জাতের সম্বন্ধে মিশরকে আঘাত করিলেন। যে বিষয়ে আমরা 135 গীতে দেখেছি এখানেও তা দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে ভক্ত বলছেন যে সমস্ত সৃষ্টিকর্তা ঈশ্বরের সৃষ্টি দেখে আমরা অবাক হয়ে যাই এবং তাঁর দয়া দেখে আমরা তাঁর ধন্যবাদ প্রশংসা এবং তাঁর স্তব করি। আমরা এবারে আসি 13 তাঁহার স্তব করো যিনি শুভসাগরকে দ্বিভাগ করিলেন, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। 17 আছে, যিনি মহান রাজগণকে আঘাত করিলেন, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা দেখি ইসরায়েল বা ইসরায়েল জাতির জীবনে যে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন তা স্মরণ করে দিয়ে ভক্ত ইসরায়েল সমাজকে উৎসাহিত করছেন, যারা তারা সবাই মিলে একসঙ্গে যেন প্রশংসাধ্বনি স্তব ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারেন। তাই আমরা দেখতে পাই যে ১৯ পদে কয়েকজন রাজাদের নামও বলা হয়েছে যাদেরকে আঘাত করতে ঈশ্বর ইসরায়েল জাতিকে সাহস এবং শক্তি দিয়েছিলেন। ১৯ পদে ইমোরীয়দের রাজা সিহনকে এবং ২০ পদে আছে বাসনের রাজা ওককে, এবং আমরা দেখি ২২ পদে নিজ দাস ইসরায়েলকে অধিকার জন্য দিলেন তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদের হীনাবস্থায় আমাদেরকে স্মরণ করিলেন তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বাইবেল বলে আমরা যখন পাপী ছিলাম তখন তিনি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলেন। এই যে প্রেম তা অসীম প্রিয় ভাই ও বোন। বাইবেল বলে একথা যে খারাপ মানুষের জন্য কেউ প্রাণ দেবে না, ভালো মানুষের জন্য কেউ চাইলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের জন্য তার পুত্র প্রভু যীশুকে প্রেরণ করেছিলেন, যিনি আমাদের পাপের জন্য তার বহুমূল্য জীবনকে উৎসর্গ করেছিলেন কালভেরি ক্রুশের উপরে যখন আমরা পাপী ছিলাম। আর তাই এখানে ভক্ত বলছেন ২৩ পদে তিনি আমাদের হীন অবস্থায় আমাদেরকে স্মরণ করিলেন। আমাদের যখন অবস্থা বড় খারাপ, যখন দুঃখে কষ্টে আমাদের অবস্থা যখন এমন অবস্থায় পৌঁছেছে যে অবস্থায় উদ্ধার রক্ষার কোন উপায় নেই, সেই অবস্থায় তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। ২৪ পদে বলছেন বিপক্ষ ঘন হইতে আমাদেরকে উদ্ধার করিলেন তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ২৫ এবং ২৬ পদে লেখা আছে তিনি সমস্ত প্রাণীকে আহার দেন তাহার দয়া অনন্তকাল স্থায়ী। স্বর্গের ঈশ্বর স্তব কর তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রিয় ভাই ও বোন, আসুন আমরা সেই ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করি, তার স্তব বলি আমরা উৎসর্গ করি, কারণ তিনি আমাদের জীবনের প্রতিনিয়ত প্রয়োজন মিটাচ্ছেন। শুধু তাই নয়, কিন্তু সকল পশু পক্ষীকে প্রাণীকে আহার দেন, তাই তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। সেই ঈশ্বরে আরাধনা করি, সেই ঈশ্বরে গৌরব করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আসুন আমরা প্রার্থনায় নিজেদেরকে প্রভুর হাতে সমর্পণ করি।
প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার অপূর্ব প্রেমের বাক্য, চেতনার বাক্য, পরাক্রমের বাক্য, সাহায্য বাক্য তুমি আমাদেরকে দিলে। প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো যারা আজকের এই সময় তোমার বাক্য শুনে উপলব্ধি করেছেন। তুমি দয়া করো যেন তারা তোমার কাছে আকাঙ্ক্ষী হন এবং তুমি তাদেরকে তোমার মনোমতো সেই বরদানগুলি দাও, যেন তারা নিজেরা ফুলে ফলে ভরে উঠতে পারেন, যেন মণ্ডলী ফুলে ফলে ভরে উঠে তোমার রাজ্য বিস্তার লাভ করতে পারে, এমন তুমি দয়া করো। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, সঙ্গে থাকো। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।